الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্লিজ টাইম এরাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা। এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য মোবারকবাদ আপনাদের নিকট পেশ করছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সে কামনায় রাখি এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদেরকে অবশ্যই শোনাবো, কারণ দরুদ শরীফ এর ফজিলত খুবই ভালো এবং আমাদের জন্য খুবই বরকতময়। আল্লাহর পিয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন। একদম প্রশ্ন আসতে পারে, এক কিরাত? এক কিরাত উহুদ পাহাড় সম পরিমাণ। এক কিরাত মানে উহুদ পাহাড় সম পরিমাণ। যদি কি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা এক কিরাত সওয়াব তার জন্য দান করেন, উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব। হয়তো বলতে পারেন, অনেকে বলে এত সওয়াব দিয়ে কী করবো, নাউজুবিল্লাহ অনেকে বলে থাকে, তো আসলে তাদের অজ্ঞতার কারণে এই কথাটা বলে। কারণ কাল কিয়ামতের দিন যখন বুঝতে পারবে মানুষ যদি একটা নেকির জন্য কেউ আটকে গেল, তার আমলনামা হিসাব কিতাব সব সম্পন্ন হলো, একটা নেকি যদি প্লাস হয় তো ওই একটা নেকি যদি কোনো রকম প্লাস করতে পারে তাহলে সে জান্নাতে যাবে। একটা নেকি তাকে খেয়ে দিবে, বা একটি গুণা যদি তার থেকে সরিয়ে দেওয়া হয় তো তার আমলনামা নেকির পাল্লা ভারী হয়ে যাচ্ছে। তো একটা গুণা কে নিবে? আজকে চোখে দেখা যাচ্ছে না, বুঝতে আমরা উপলব্ধি করতে পারছি না, কিন্তু পরকালে ঠিকই উপলব্ধি হবে, সেজন্য আগে থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদ পাকের মহাব্বত থেকে উঠতে বসতে চলতে ফিরতে মহাব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে আল্লাহ তাআলার পিয়ারা হাবিব পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে বলবো আল মুস্তাদারাকের তৃতীয় খণ্ডের 229 পৃষ্ঠা 3752 হাদিসে মোবারকা, যে কোনো এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহার স্বরূপ এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে ছাগলের মাথা প্রেরণ করলেন এবং তিনি বললেন, এই মাথা আমার চাইতে অমুক ইসলামী ভাই অর্থাৎ অমুক ভাইয়ের বেশি প্রয়োজন। এক সাহাবি উপহার স্বরূপ অন্য সাহাবিকে ছাগলের মাথা প্রেরণ করলেন, পাঠালেন। তিনি বললেন, এই মাথা আমার চাইতে অমুক ভাইয়ের বেশি প্রয়োজন, সুতরাং এই মাথা তার ঘরে পাঠিয়ে দিলেন। তখন তিনি বললেন, যে অমুক আমার চাইতে বেশি মোকাপেক্ষী, অতঃপর মাতা খানা ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলার ঘরে পাঠিয়ে দিলেন। এভাবে প্রথম জন দ্বিতীয় জনের ঘরে, দ্বিতীয় জন তৃতীয় জনের ঘরে, এবং এই মাথাখানা পৌঁছাতে থাকলেন, এমনকি শেষ পর্যন্ত ওই ছাগলের মাথা 60টি ঘরে ঘুরে ফিরে আবার প্রথম সাহাবি রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঘরে পৌঁছালো। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে প্রথম সাহাবি যে সেকেন্ড সাহাবিকে দিল দ্বিতীয় জনকে, সে দেওয়ার সওয়াব অর্জন করলো। দ্বিতীয় জন মনে করতেছে আমার অমুক ভাই, তাকে দিলে বেশি ভালো হয়, সে তার পাওয়ার পরে রিসিভ করার পরে অপরকে দিলে তৃতীয় জন, তৃতীয় জন চতুর্থ জনকে, এভাবে 7 পাক ঘুরে শেষ পর্যন্ত 7 জনের যে পড়লো সে মনে করছে এটা তো জানে না, 6 জন যে সাহাবি 6 নম্বর সাহাবি তো 7 নম্বরকে দিল, 7 নম্বর আবার পাঠিয়ে দিল প্রথম জন সাহাবির নিকট, 7 জনের মধ্যে 7 জনের সাহাব অর্জন করলো, শেষ পর্যন্ত প্রথম জন সাহাবি যিনি ওই ছাগল দ্বিতীয় জনকে প্রেরণ করলো সুবহানাল্লাহ ওই প্রথম ব্যক্তির নিকট চলে আসলো। তাহলে তাদের মধ্যে ভাতৃত্বের বন্ধনটা, মোহাম্মদ ভালোবাসাটা, আন্তরিকতা কেমন ছিল, একে অপরের প্রতি সহমর্মিতা, সহনশীলতা এবং আত্মত্যাগের যে মহিমা, ইসার করার যে প্রবণতা তাদের নিকট কেমন ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার সে তৌফিক দান করুক, আমরাও যাতে একে অপরের জন্য নিজের পছন্দের বিষয় যাতে ইসার করতে পারে, আত্মত্যাগ দিতে পারে, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। হযরতে সাইয়েদনা সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞেস করা হলো দানশীলতা কাকে বলে। অর্থাৎ এক বুজুর্গ রাহমতুল্লাহ আলাইহির নিকট জিজ্ঞেস করা হলো যে দানশীলতা কাকে বলে। তখন তিনি রাহমতুল্লাহ আলাইহি বললেন, ভাইদের সাথে সৎ আচরণ করা, সম্পদ দান করা দানশীলতা। তিনি আরও বলেন, আমার পিতা মহোদয় রাহমতুল্লাহ আলাই উত্তরাধিকার সূত্রে 50,000 দিরহাম পেলেন, তা তিনি তলে পূর্ণ করে আপন ভাইদের মাঝে বণ্টন করে দিলেন এবং বললেন, আমি যখন নামাজে আল্লাহ তাআলার নিকট আপন ভাইদের জন্য সবচেয়ে মহান দৌলত জান্নাত প্রার্থনা করতে থাকি, তবে এই ধ্বংসশীল পার্থিব নিকৃষ্ট সম্পদ বণ্টনে তাদের সাথে কৃপণতা কেন কর, যেহেতু আমি আমার ভাইদের জন্য আল্লাহর দরবারে দোয়া চাচ্ছি বড় নিয়ামতওয়ালা জান্নাতের। দুনিয়ার এই সামান্য পার্থিব নিয়ামতের জন্য আমি কেন কৃপণতা করব, এই ধ্বংসশীল সম্পদের জন্য আমি কেন কৃপণতা করব। তিনি সেগুলো ভাইদের মাঝে বণ্টন করে দিলেন। তাহলে ইসার এবং আত্মত্যাগের যে মহিমা, তা বুজুর্গানের দিন থেকে শেখা যায়, আল্লাহওয়ালাদের কাছ থেকে শেখা যায়, সাহাবায়ে কেরামদের থেকে শেখা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়ে কেরাম থেকে শেখা যায়। আমরা শুনলাম নিঃস্ব দরিদ্র হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ একে অপরের প্রতি যেরকম ভালোবাসা মহাব্বত যে শিক্ষা দিয়েছে। আজকে তো মানুষ একে অপরের মাথা কাটার জন্য উপস্থিত, নাউজুবিল্লাহ। আর তাদের প্রেরণা, নিজে না খেয়ে অপরকে খাও, নিজে কম হলে অপরজনের নিকট পাঠিয়ে দিব। সেইদিনা মাওলানা জিয়াউদ্দিন মাদানি, যেটা ইলিয়াস আত্তার কাদেরের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তুর্কি আমলে মদিনায় মনোয়ারাতে বসবাস শুরু করে দিয়েছিলেন। তার রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হলো তিসরা জিলহজ 1401 হিজরি সনে মদিনায় মনোয়ারার মধ্যে হয়েছে এবং ইনার দাফনটা জান্নাতুল বাকির মধ্যে হয়েছে। তো ইনার বরকতময় হায়াতের মধ্যে ওনার দরবারে কেউ আর্জি পেশ করলো যে, হুজুর, সর্বপ্রথম যখন আপনি মদিনায় আসছিলেন তখন এখানকার মুসলমানদের অবস্থা কেমন ছিল? তিনি বললেন, এক সম্পদশালী ব্যক্তি মদিনায় মনোয়ারা তার দরিদ্রদের মাঝে প্রচুর পরিমাণ কাপড় বণ্টন করার ইচ্ছা করেছিল। অতএব তা এই উদ্দেশ্যে এক কাপড় ব্যবসায়ীকে বললেন, অমুক কাপড় হতে আমাকে এত পরিমাণ কাপড় প্রয়োজন। তখন ব্যবসায়ী বলল, আপনার চাহিদা পরিমাণ কাপড় আমার কাছে রয়েছে, তবে আপনি দয়া করে আমার সামনের দোকান হতে ক্রয় করে নিন, কেননা আজ আমার অনেক কেনা বেচা হয়েছে। কিন্তু ওই বেচারা ব্যবসা আজকে কম হয়েছে। একজন ব্যক্তি সুবহানাল্লাহ দরিদ্রদের মাঝে কাপড় বণ্টন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, তাহলে কত পরিমাণ কাপড় কিনবেন? ইনি আসছে এক ব্যবসায়ীর কাছে, আর মদিনায় মনোয়ারার ওই ব্যবসায়ী বলল, আপনি অমুক ব্যবসায়ীর কাছে চলে যান, যাতে করে তার ব্যবসা কম হয়েছে, সে যাতে কিছু আজকে কেনা বেচা করার সুযোগ পায়। নিজে স্যাক্রিফাইস করছে, এই যে আজকে স্যাক্রিফাইস করার মন মানসিকতা আমাদের থেকে চলে গিয়েছে। পারলে দোকান বন্ধ করে দিচ্ছি, এই অবস্থার মধ্যে দোকান খুলে দিব, আসেন আসেন কাস্টমার, আমার কাছে আসেন, মাল আমার থেকে নিয়ে যান, আর ওনারা অপরের নিকট কনভার্ট করে দিচ্ছে, যাও ওনার কম হয়েছে আজকে। এটা হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন, মানবতার একটা বিষয়, ভালোবাসার একটা বিষয়। সেই ভালোবাসা কি আজ আছে না অপরের মুখের খাবারটুকু তুলে নেওয়ার জন্য সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে? এ হলো বর্তমান পরিস্থিতি। কে কাঠটা মেরে খাবে, কে কাকে মেরে সামনে অগ্রসর হবে? আহ, আমরা যদি বুঝতে পারতাম, আমাদের যদি আল্লাহ পাক সেরকম দয়া করত। সৈয়দে কুতুবে মদিনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনা শরীফের আগেরকার মুসলমানগণ এমনই আপত মস্তক, একনষ্টীয় এবং আত্মত্যাগী ছিলেন, আর আজকাল মুসলমানদের অবস্থা তো আপনাদের চোখের সামনেই দৃশ্যমান, যাদের অধিকাংশ মানুষ সম্পদ সঞ্চয় করা, একে অপরের গলা কাটতে ব্যস্ত রয়েছে। সেই সোনালী যুগগুলো যাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ছিল, যাদের মধ্যে ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, ওই দিনগুলো কি আর পাওয়া যাবে? কেন জানি মুসলমান মুসলমানের পিছে লেগে আছে, একে অপরের প্রতি খারাপ ধারণা, একে অপরের প্রতি চুগলি করা, এটা কেমন? আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক মেহরবানি করুক, আল্লাহ পাকের আমাদের সবাইকে সালামতি দান করুক। কথিত আছে এক ডাকাত, একটা ডাকাতের বিরল ঘটনা আপনাদেরকে শোনাব, যে তখনকার সময়কার ডাকাতদের মধ্যে কি জিনিসটা কাজ করতো ভিতরে, যে আগেরকার মদিনার পথের যে ডাকাতের অবস্থাও আশ্চর্যজনক ছিল। যখন ডাকাত দল হাজিদের কাছ থেকে কাফেলা লুণ্ঠন করত, তখন হাজিরা তাদেরকে সালাম করত, তো ডাকাতরা তাদের সালামের উত্তর দিতেন না। যদি সালামের উত্তর ওয়া আলাইকুম আসসালাম বলে ফেলতেন, তবে তাদের সম্পদ লুণ্ঠন হতে বিরত থাকতেন। আর যদি লুণ্ঠনের পর সালামের উত্তর দিত, তবে লুণ্ঠনের মাল ফেরত দিতেন। ডাকাতরা আক্রমণ করলো, আর এদিকে সালাম দিয়ে দিল ডাকাতদেরকে, তো লুণ্ঠন থেকে বিরত থাকতেন, যদি বা নিয়ে নিতেন পরে, সেটা আবার পরে লুণ্ঠনের পর সালামের উত্তর দিয়ে দিল, সেটা ফেরত দিতেন। এখন প্রশ্ন আসতো, এটা হুজুর এরকম কথাটা কোনোদিন শুনি নাই, এটা কেমন আশ্চর্যজনক কথা! অর্থাৎ ডাকাতরা ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরও শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম, যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, এগুলো অর্থ তারা খুবই ভালোভাবে বুঝতেন, যে আমারকে সালাম অর্থাৎ শান্তি বর্ষণের দোয়া দিল, আমি যাকে শান্তি বন্টনের দোয়া আবার তার জন্য করলাম, তার মাল কিভাবে আমি লুণ্ঠন করি, কিভাবে সম্ভব? সেজন্য তারা মাল ফেরত দিত। এটা থেকে এটা উদ্দেশ্য এটা নয় যে সালাম উত্তর না দেওয়াতে ডাকাতের জন্য ডাকাতি বৈধ হয়ে যাবে, এমনটা না। আমাদের এটা শুধু শিক্ষার জন্য, তখনকার একটা মন মানসিকতা, তখনকার সিস্টেম, মানে ডাকাতদের কনসেপ্টটা কী ছিল সেটা বোঝানোর জন্য বলছি। যদি সালামের উত্তর না দিত, তাহলে এমন না যে মাল সামান সবগুলো নিয়ে গিয়ে তাদের জন্য বৈধ হয়ে যাবে। ডাকাতি করা এটা তো অবশ্যই হারাম রয়েছে, এতে জঘন্য অপরাধ রয়েছে, কিন্তু তাদের সালাম দেওয়ার কারণে যখন তাদের কনসেপ্ট এরকম যে সে আমার জন্য শান্তি দোয়া করে দিল, আমি তার কীভাবে মাল দেব? আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে ছোট বড়, বয়সে বড় হোক ছোট হোক, সমবয়সী হোক সহপাঠী হোক সহকারী হোক, সবাইকে সালাম দেওয়ার সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দয়ালু নবী রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার মধ্যে আন্তরিকতা ভালোবাসা নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে জীবন গড়ার আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়্দ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহিয়াউল উলুমের তৃতীয় খণ্ডের মধ্যে বলেন, এমন একটা ঘটনা, আল্লাহু আকবার, অবাক হয়ে যাবেন, মানুষ আজকে মানুষকে মানুষের খাবার চিনিয়ে নিচ্ছে, অথচ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে কুকুরকে কীভাবে ইশার করে, একজন খাদিম বলেন নগণ্য বলেন, কীভাবে কুকুরকে নিজের খাবারটা দিয়ে দেবে, বিলীন করে দেওয়ার দৃষ্টান্তমূলক একটা ঘটনা, যেটা তিনি ইহাউল উলুমের তৃতীয় খণ্ডের মধ্যে বর্ণনা করেন, যে হযরতে সাইয়দনা আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কোনো জমিন দেখার জন্য বের হলেন, ঘর থেকে বের হলেন এবং প্রতিমধ্যে কোনো বাগানের মধ্যে প্রবেশ করলেন, সেখান থেকে এক গোলামকে কাজ করতে দেখলেন। যখন তার নিকট খাবার আসলো, তখন কোথা থেকে একটি কুকুরও এসে পৌঁছালো। গোলাম এক একটি করে তিনটি রুটি কুকুরের সামনে রাখলো, আর কুকুর ওই খাবারগুলো খেয়ে নিল। হযরতে সাইয়দনা আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে জিজ্ঞেস করলো, আপনার জন্য দিনে কতটুকু খাবার আসে? তো আরজ করলেন, আপনি যাই দেখলেন কতটুকু খাবার আমার জন্য আসে? তো জিজ্ঞেস করলেন, তার সবটুকুই তো আপনি কুকুরকে দিয়ে দিয়েছেন। তখন আরজ করলেন, এ এলাকায় কুকুর থাকে না, এটা কোথাও দূর এলাকা থেকে এসেছে, খুবই ক্ষুধার্ত ছিল, আমার এটা পছন্দ হলো না যে আমি পেট ভরে খাবো আর এই বেচারা অবালা জন্তু ক্ষুধার্ত থাকবে। বললেন, আপনি আজ কি খাবেন? আরজ করলেন, ক্ষুধার্ত থাকবে, আমার খাবার তো আমি দিয়ে দিয়েছি। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন জাফর রহমতুল্লাহ আলাই ওই গোলামের আত্মত্যাগ দেখে নিজের খাবার কুকুরকে বিলিয়ে দেওয়ার এটা দেখে সীমাহীনভাবে প্রভাবিত হলেন। অতএব বাগানের মালিক হতে ওই বাগান, গোলাম, অন্যান্য সব কিছু ক্রয় করে নিলেন। আল্লাহওয়ালাদের সেট আপটা দেখেন আবদুল্লাহ বিন জাফর রহমতুল্লাহ আলাই, যে বাগান থেকে বাগান, গোলাম, যা কিছু আছে বাগানে সব কিনে নিলেন। এবার কিনে গোলামকে আজাদ করে ওই বাগান সহ সব কিছু তাকে দান করে দিল। সৌভাগ্যবান গোলাম, শত কোটি মারহাবা তার উপর। সে নিজের খাবারটুকু দিয়ে দিল, কুকুরকে দিয়ে দিল, ক্ষুধার্ত কুকুর। আত্মত্যাগের ফজিলত পরকালে কি উপকার পাবে সেটা আল্লাহ তাআলা তার জন্য কি রেখেছে আল্লাহ তাআলা ভালো জানেন। অথচ অনেক সময় রেজাল্ট দুনিয়াতে দেখা যায় যে আল্লাহ রাজি করার জন্য করলো, ফলশ্রুতিতে আবদুল্লাহ বিন জাফর রহমতুল্লাহ আলাই বাগানটা কিনে ওকে গোলামকে আজাদ করে দিয়ে তার মালিকানা সব দিয়ে দিল, দান করে দিল। ওই গোলাম গোলাম থেকে মালিক হয়ে গেল, বাগানের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা তো ছিল মানুষের ঘটনা, মানুষের ঘটনা এটা। মানুষ প্রাণীর উপর দয়া করার কারণে বলেন দানশীল। আমরা একটা মানুষ মানুষকে কি দান করবে? একটা রুটি দান করার ক্ষমতা মানুষ রাখছে না বর্তমানে, ক্ষমতা থাকার পরেও করছে না। একটা রুটি দান করা, এক বেলা খাবার কাউকে খাওয়াবে, তৌফিক অনেক আছে খাওয়াচ্ছে। দেখবেন না আপনি, আপনি খেয়াল করবেন ইমাম সাহেব এলাকার মধ্যে, সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে পালা দেয়। এমন প্রভাবশালী না, এমন কেউ নাই যে হুজুরকে নিজের ঘরের মধ্যে মেহমানদার বানাবে সারা বছরের জন্য, সারা মাসের জন্য। ঘর 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 কেন? এটা হচ্ছে বাস্তব। আর নিজে নাকে কুকুরকে খাওয়াই দিল, আমরা নিজের খাবারটুকু অপরকে খাওয়াতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ মনে করছি না। যেখানে একজন সম্মানিত ইমামের বেলায় আমরা পালা দিই পুরা সমাজের, কীভাবে সম্ভব? আমাদের বর্তমান পরিস্থিতিটুকু কেমন? আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, আমরা কেমন জানি আমরা হয়ে গেছি। এটা তো মানুষের ঘটনা। এবার একটা আপনাদেরকে বলবো কুকুরের ঘটনা। কুকুর কিভাবে কি করে বলা হচ্ছে, একটি কুকুর, এর আশ্চর্যজনক ঘটনা আমি আপনাদেরকে বলার ট্রাই করব। ঘটনাটা অনেকটা এরকম যে কিছু সুফি রহমতুল্লাহ আলাই এনারা বলেন, আমরা তারতুস থেকে, তারতুস একটা জায়গা, ওইখান থেকে আমরা আল্লাহ পাকের রাহে যুদ্ধ করার জন্য বের হলাম। শহর হতে একটি কুকুরও আমাদের পিছু নিল। অনেক সময় দেখবেন আপনি হাঁটছেন তো আপনার পিছে পিছে কুকুর ছুটে বেড়াচ্ছে। যখন শহরের দরজা হতে বাহির গেলাম, সেখানে একটা মৃত প্রাণী দেখতে পেলাম, পড়ে আছে। তো আমরা একটু উঁচু স্থানে বসে গেলাম, ওই কুকুরটি শহরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর যখন আমরা ফিরে আসলাম, তবে একা নয়, সাথে দেখলাম আরও প্রায় ২০টি কুকুর ছিল। যাওয়ার সময় একটি দেখলাম পিছু নিল, যেটা আমাদের সাথে আসলো, দেখলাম আরও ২০টা কুকুর ওই জায়গার মধ্যে। আসাতে সবাই, ওই যে কুকুর যা আছে সব মিলে ওই মৃত প্রাণীর উপর ঝেঁপিয়ে পড়ল, কিন্তু ওই কুকুরটা দূরে বসে দেখতে রইল। একটা কুকুর আমাদের পিছে নিল, আমরা একটা জায়গায় আসলাম, আমরা উপর থেকে সব অবলোকন করছি, মৃত প্রাণী পড়ে আছে, আরও ২০টা কুকুর এসে ওর উপর আক্রমণ করে সবাই বক্ষণ করে কাটছে, আর ওই কুকুরটা এখানে পড়ে আছে, সে দূর থেকে অবলোকন করছে। যখন ওই কুকুরগুলো চলে গেল, খেয়ে দিয়ে চলে গেল, এখন যে কুকুরটা অবশিষ্ট ছিল ওই জায়গায় তাকিয়েছিল, ওই প্রাণীর উপর আক্রমণ করলো না, সে অবশিষ্ট, এরা যখন ২০টা কুকুর খেয়ে চলে গেল, অবশিষ্ট যে হাড্ডিগুলো পড়েছিল সেগুলো চুষতে লাগলো, অথবা সেও ফিরে গেল। দেখুন, কুকুর আমাদেরকে নীরব বাসায় কিরকম উপদেশ দিয়ে গেল। আজ মানুষ মানুষকে মনে হয় কে ফেলবে এমন অবস্থা করছে, ধন দৌলতের জন্য, মাল দৌলতের জন্য, যশ খ্যাতির জন্য। অথচ যে প্রাণীকে, এটা কুকুর প্রাণী, কুকুর খাওয়া যায় না, হারাম প্রাণী, তাদের মধ্যে কিরকম অবস্থা, যে সবাই ওই প্রাণীকে খেয়ে নিল, মৃত প্রাণীটা খেয়ে নিল, ওই কুকুরটা তাদেরকে সুযোগ করে দিল তোরা খা, পরে গিয়ে সে হাড্ডি চুষতে রইল। আর আমাদের পরিস্থিতি, আমাদের বর্তমান প্রেক্ষাপট, আমাদের বর্তমান সময় কিভাবে যাচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করুক, যাতে আমরা বুঝতে পারি। আমাদের ওয়াজ নসিহতের তো শেষ নেই, ওয়াজ নসিহতের তো অভাব নেই, কিন্তু এত কিছু করার পরেও আমাদের মধ্যে কি মানুষকে মানুষকে আমরা শুধরাতে পেরেছি, কিংবা আমরা কি শুধরে গিয়েছি? আমাদের প্রেক্ষাপটগুলো কেমন, আমাদের পরিস্থিতিগুলো কেমন? আমরা কি আল্লাহর দরবারে দোয়া করতে পারি না, হে মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা যেরকম তোমার রেজামন্দি হাসিল করার জন্য করার দরকার সেটা করতে পারছি না, আল্লাহ তুমি আমাকে তার তৌফিক দাও। আমাদের মধ্য থেকে যে ধরনের খারাপ খাসলত আছে সেগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহর দরবারে চাইতে তো পারি, আল্লাহর রাস্তায় মাদানী কাফালা তো আমরা সফর করতে পারি। আজ দাওয়াত ইসলামী আমাদেরকে ওই বাণী শিখাচ্ছে, ওই আত্মত্যাগের মহিমা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সেজন্য দাওয়াত ইসলামের সুনাম চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। যে হকের মধ্যে থাকবে, হকের মধ্যে প্রতিষ্ঠিত থাকার পর হক নিয়ে সামনে অগ্রসর হবে, তার সুনামও চলবে। সেজন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসার আন্তরিকতার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিন্তা ভাবনা আমাদেরকে দিয়েছেন, সে চিন্তা ভাবনার উপর থেকে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হওয়ার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমরা শুনেছি আত্মত্যাগের সেই মহিমার কথা, আত্মত্যাগের সেই সুন্দর বাণীগুলো। আমরা আমাদের নিজের জীবনকে প্রস্ফুটিত করার জন্য, আখিরাতকে সাজানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বিস্তারিত বর্ণনা ইনশাআল্লাহ সামনে আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্ব আপনারা দেখবেন সে প্রত্যাশা রেখে আজকে এখানে ইতি টানলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।